ডক্টর ফাহমিদা খাতুন, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে এবারের বাজেটের প্রধান বৈশিষ্ট্যগুলোকে আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ। বরাবরের মতোই এবারের বাজেটের যে সামষ্টিক অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামোটাতে বিভিন্ন ধরনের প্রজেকশন আগামী অর্থ বছরকে কেন্দ্র করে দেওয়া হয়েছে। এবং একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটের যে বিভিন্ন টার্গেট গুলো উনি হিসাব নিকাশ করেছেন, সেইটার পিছনে যে কিছু অনুমতি অর্থাৎ অ্যাজাম্পশন থাকে, সেই অ্যাজাম্পশন গুলি কি কি আমরা সবসময় এটাকে আরো পরিষ্কার করতে বলেছিলাম, সেখানে উনি এবারে সেই অ্যাজাম্পশন গুলি বাজেটের শুরুতেই দিয়েছেন। যেমন জিডিপির গ্রোথ কত হবে, অর্থাৎ জিডিপির প্রবৃদ্ধি 7.4% হবে, মূল্যস্ফীতি 5.5% হবে, উনি বলছেন সুদের হার গ্র্যাজুয়ালি কমে যাবে, তারপরে মুদ্রার বিনিময় হার কিংবা আপনার বাজেট ডেফিসিট এবং রেভিনিউ আদায় ইত্যাদি, বিদেশি সাহায্য, রেমিটেন্স, রপ্তানি ইত্যাদি বিষয়ে উনি কিছু অনুমতির প্রেক্ষিতে উনি বাজেটের যে আয় ব্যয়ের হিসাব সেগুলি করেছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় এবং আমাদের কাছে, আমরা তো আজকে একটা বিশ্লেষণ উপস্থাপন করেছি মিডিয়ার সামনে, আমাদের কাছে মনে হয়েছে যে কয়েকটি অনুমতি কিন্তু বাস্তবতার সাথে মিল নেই। বিশেষ করে আপনি যদি দেখেন যে আমাদের রপ্তানি প্রবৃত্তি কিছুটা স্লোত হয়ে আসছে এবং রেমিটেন্স প্রবাহ গতিও কিন্তু নেতিবাচক। তো সেই প্রেক্ষিতে আগামী অর্থ বছরের যে প্রবৃদ্ধি কিংবা আগামী অর্থ বছরের বিভিন্ন খাতের যে গতি প্রকৃতি, সেখানে এটার একটা প্রভাব থাকতে পারে।
বাজেটে ঘাটতির পরিমাণও প্রচুর, 1,12,000 কোটি টাকা ঘাটতি। এই ঘাটতি পূরণের জন্য বাজেটে কি উপায় নির্দেশ করা হয়েছে?
হ্যাঁ, দেখুন, ঘাটতি পূরণের জন্য যে দুটো উৎস, একটা হচ্ছে যে অভ্যন্তরীণ উৎস, অভ্যন্তরীণ উৎস থেকে আমি রাজস্ব আদায় অর্থাৎ সেখানে আমার কর আদায়টাই হচ্ছে প্রথম প্রধান একটা উৎস। দ্বিতীয় হচ্ছে যে বাইরে থেকে, মানে আমি ধরুন বিদেশি সাহায্য নিতে পারি কিংবা ব্যাংকে থেকে ঋণ নিতে পারি কিংবা সঞ্চয়পত্র বিক্রি থেকে সেটাকে ঘাটতিটা পূরণ করা যেতে পারে। আসলে ঘাটতি তো আমরা যেই ধরনের প্রাক্কলন করে থাকি সেটার মধ্যেই রয়েছে। তো সেই ঘাটতির প্রাক্কলনের জন্য গত কয়েক বছর থেকে জাতীয় সঞ্চয়পত্রের উপরে বিক্রির উপরে একটা নির্ভরশীলতা ব্যাংক থেকে ঋণ নেওয়ার বদলে, তো সেই কারণে ব্যাংকে কিন্তু একদিকে আপনার অলস তারল্য রয়েছে, অন্যদিকে সঞ্চয়পত্র বিক্রি করতে গেলে সেখানে কিন্তু সুদের হার বেশি। সেই জন্য একটা অভ্যন্তরীণ যে ডেট অর্থাৎ ডেট জিডিপি রেশিও, অভ্যন্তরীণটা বলছি বিদেশি সাহায্যের তা না, সেখানে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়ে যায়। আরেকটা জিনিস, এবারের ঘাটতি পূরণের জন্য একটা প্রাক্কলন করা হয়েছে যে বিদেশি সাহায্যের পরিমাণ, বিদেশি সূত্র থেকে, এক্সটার্নাল সোর্স থেকে যে হিসাবটা দেওয়া হয়েছে, হিসাবটা অত্যন্ত বেশি। কারণ আমরা বরাবর দেখে এসেছি যে বাইরের থেকে যে আমরা অর্থর সংকুলন করে থাকি, অর্থ আনার কথা, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। আমাদের পাইপলাইনে বিরাট পরিমাণ, বিপুল পরিমাণ বিদেশি সাহায্য জমা হয়ে থাকে, সেটা আমরা ছাড় করতে পারি না। তো এইবারে যে একটা বিপুল পরিমাণ বিদেশি সাহায্যের মাধ্যমে, বিদেশি অর্থায়নের মাধ্যমে বাজেট ঘাটতি পূরণের একটা প্রাক্কলন দেওয়া হয়েছে, সেটা কিন্তু বাস্তবতার সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমার কাছে মনে হয়েছে।
বাজেটের আরেকটি দিক হচ্ছে 1,00,000 টাকার উপরে ব্যাংকে জমা থাকলে আবগারি শুল্ক আগেকার তুলনায় বাড়ানো হয়েছে। যদিও অর্থমন্ত্রী আজই বলেছেন যে ব্যাংকে যাদের 1,00,000 টাকা জমা থাকে তারা তো বড় লোক। এখন মুদ্রাস্ফীতি বিবেচনা করলে এই পরিমাণ অর্থ জমা কি খুব বেশি পরিমাণ অর্থ? এই আবগারি শুল্কের কারণে কি লোকজন সঞ্চয় করতে নিরুৎসাহিত হবেন?
হচ্ছে যে যাদের ব্যাংকে 1,00,000 টাকা আছে তারা মোটেই বড় লোক নয়। কারণ আপনি যদি মূল্যস্ফীতির কথা বিবেচনা করেন, মূল্যস্ফীতি 5.5%, কিন্তু আমি আপনার কিছু কিছু পণ্য ভেদে মূল্যস্ফীতি কিন্তু অনেক বেশি। 1,00,000 টাকা নিয়ে যে ঢাকা শহরে জীবনযাত্রা, মানে দুজন সন্তান নিয়ে জীবনযাত্রা করতে গেলে সেটা কিন্তু অত্যন্ত তার জীবনযাত্রার মানের উপরে চাপ পড়ে। এবং ব্যাংকে যে এই 1,00,000 টাকার উপরে যে আবগারি শুল্ক দেওয়ার হারের তাকে এখন বাড়ানো, এর ফলে যেটা হবে যে আপনি ব্যাংকের টাকার যে ডিপোজিট রেট, ইন্টারেস্ট রেট, সেই সুদের হার কিন্তু ইতিমধ্যেই কমে গেছে 5-6%, কোনো ক্ষেত্রে 5-এর নিচেও। আপনি এখন যদি আপনার মূল্যস্ফীতি হয় 5.5%, আপনি তো ইতিমধ্যেই নেতিবাচক একটা ব্যালেন্সের মধ্যে রয়েছেন। তারপরে আপনার আবগারি শুল্ক, তারপরে আপনার রয়েছে ব্যাংকের বিভিন্ন ধরনের ফি, তারপরে আপনার ট্যাক্স ডিডাকশন অ্যাসোর্স, এইগুলি যদি বিবেচনা করেন তাহলে আপনি 1,00,000 টাকা জমা রেখে আপনি কিন্তু ঘরে 1,00,000 টাকা আনতে পারবেন না, আরো অনেক কম নিয়ে আসবেন, তাহলে এটা তো নিশ্চয়ই মানুষকে নিরুৎসাহিত করবে ব্যাংকে টাকা রাখতে। একদিকে আমরা বলছি যে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করব, আমরা সবাইকে ব্যাংকের মাধ্যমে হিসাব নিকাশ করতে উৎসাহিত করব, সবাই যাতে ব্যাংক ব্যবস্থার আওতায় আসে, এবং অন্যদিকে বলছি যে আমরা ডিজিটাল ব্যবস্থা অর্থাৎ অনলাইন কেনা বেচা করব, টাকার ব্যবহার কম রাখব, যাতে আমার অ্যাকাউন্টেবিলিটি থাকে এখানে, কারণ একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের মাধ্যমে। তাহলে আমি তো আমার যে মূল পলিসি সেটার সাথেই কিন্তু একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি, একদিকে একটা বৈপরীত্য আমার মূল অবজেক্টিভের সাথে, আরেকদিকে মানুষের জনজীবনের একটা চাপ, আমি তো টাকা ব্যাংকে রাখবো আমার সেটাকে ইন্টারেস্ট দিয়ে বেশি আনার জন্য, কম রাখার জন্য না, অবশ্যই সেক্ষেত্রে মানুষকে নিরুৎসাহিত করবে।
আগামী নির্বাচনের আগে বর্তমান সরকারের এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট, সেদিক দিয়ে বাজেটকে কতখানি জনবান্ধব বা উন্নয়ন বান্ধব বাজেট বলে আপনার মনে হয়েছে?
এই বাজেটে বিরাট বড় আকারের বাজেট করেছি সেটা বলে একটা আত্মতুষ্টি একদিকে করা হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের যে নীতিমালাগুলি আপনার যে আর্থিক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের, মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষের জন্য খুব একটা উপকারী হবে না। সেদিক থেকে আমি বলবো যে এটা আসলে নির্বাচনী বাজেট কিনা আমি ঠিক জানি না, তারা কি প্রেক্ষিতে এই বাজেটটা তৈরি করেছেন।
ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।